ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খুসরুর রিপোর্ট।
সোমবার বাংলাদেশের মন্ত্রিসভা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার সাথে ঋণের চুক্তিপত্র চূড়ান্ত করেছে।
কলকাতা থেকে রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামনিয়ান ব্যাখ্যা করলেন, ব্রিটেনে ভারতের রপ্তানিতে এবার ভাটার টান আসতে চলেছে।
তাছাড়াও রয়েছে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি সাক্ষাৎকার।
যেটা আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ট্রাম্পের কথা বলির ভিতরে দেখতে পাচ্ছি, সে ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাম্প ইউরোপীয় জন্ম নিচ্ছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। সোমবার ব্রিটেনের সংকট আরও বৃদ্ধি পায়। ওদিকে ব্রিটিশ ও ইইউ কর্মকর্তারা ব্রিটিশ ভোটাররা যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে তা মোকাবেলা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের সিদ্ধান্তের ফলে অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের পরিস্থিতির কখনো এত অবনতি হয়নি। সোমবার শেয়ার বাজার খোলার আগে অর্থনৈতিক ডামাডোল এড়ানোর জন্য ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন খুব ভোরে এক বিবৃতি দেন যে ব্রিটিশ অর্থনীতি মূলত বলিষ্ঠ এবং ব্রিটেনে সব কিছুই চালু রয়েছে। সোমবার ভোরে ইউরোপে শেয়ার বাজারে সূচক কমে যায়, তবে তা শুক্রবারের মতো নয়। শুক্রবার লন্ডনে এফটিএসসি 100 সূচক প্রথমে 8% কমে যায় এবং তারপরে বেড়ে বাজার বন্ধের সময় 3% ওপরে ছিল। ব্রিটিশ পাউন্ডের মূল্য সোমবার গোড়াতে কমে যায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সোমবার লন্ডনে যাওয়ার কথা। তিনি ব্রিটেনের প্রতি সমর্থন প্রকাশ করবেন এবং বিভাজনে মধ্যস্থতা করবেন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখন ব্রিটেনকে তাদের জোট থেকে বাদ দেওয়ার জন্য উদগ্রীব বলে মনে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে বিদায় করে দিতে ইইউ নেতাদের যেন আর তর সইছে না। লিসবন চুক্তি অনুযায়ী তারা 2 বছরের প্রস্থান প্রক্রিয়া প্রত্যক্ষ করতে একেবারেই নারাজ। সবকিছু লন্ডভন্ড করে দেওয়া ব্রেক্সিট গণভোটের প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কাল ব্রাসেলস সফরে যাচ্ছেন, কিন্তু এই সফরের পরিবেশ ও মেজাজ সফর শুরুর আগেই নাটকীয়ভাবে বদলে গেছে। ইইউ নেতারা ভালোই জানেন যে ক্যামেরন নিজে বিচ্ছেদ প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন না বলেই পদত্যাগ করেছেন। তিনি প্রকারান্তরে বলে দিয়েছেন যে আগামী অক্টোবরের আগে এই প্রক্রিয়া শুরু হওয়ার নয়, কিন্তু এসব কিছুই ব্রাসেলসের নীতিনির্ধারকরা বুঝতে চাইছেন না। ব্রেক্সিট ভাইরাস হয়ে ছড়ানোর আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ছেন তারা, তাই ব্রাসেলস থেকে একের পর এক বিবৃতি আসছে যে তারা আর কোনোক্রমেই ব্রিটেনকে ইইউতে রাখার পক্ষে নন, আর সেটা যেন প্রধানমন্ত্রী ক্যামেরন তার আগামীকালের সফরেই পরিষ্কার করেন। মিস্টার ক্যামেরনের জন্য এটা অনেকের মতে কাটা গায়ে নুনের ছিটা, কারণ ইইউ বলছে ব্রিটেনকে তার ডিভোর্স দেওয়ার কার্য প্রক্রিয়াটা আর লিখিত পত্র দিয়ে বলার কোনো দরকার নেই।
ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান মনে করছেন, ব্রিটেন যে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ছে তার ফলে ব্রিটেনে ভারতের রপ্তানি বাণিজ্য মার খাবে। তবে পাশাপাশি ভালো দিকের কথাও উল্লেখ করেছেন তিনি। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামনিয়ান ব্যাখ্যা করলেন, ব্রিটেনে ভারতের রপ্তানিতে এবার ভাটার টান আসতে চলেছে। আবার অন্যদিকে ভালোর দিক হল আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা পড়বার সম্ভাবনা দেখছেন তিনি। সুব্রামনিয়ানের আশা, আমেরিকার ফেডারেল রিজার্ভ এখনই ব্যাংকের সুদের হার বাড়াবে না, তা কিন্তু ভারতের ব্যাংকের সুদের হারকেও প্রভাবিত করবে। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে ব্রিটেনের ইইউ ত্যাগ একটা অত্যন্ত বড় ঘটনা। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানান, ভারতীয় অর্থনীতিতে ব্রেক্সিটের ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে তা খতিয়ে বিস্তারিতভাবে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কমিটি গঠন করতে চলেছেন বলেই তার খবর। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা এবং নেটো ও ব্রিটেনের শরিকানা সম্পর্কে এ নিয়ে একটি সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পরপরই, শোনার আমন্ত্রণ রইল। লেবানিজ কর্মকর্তারা বলেছেন আত্মঘাতী বোমা আক্রমণকারীরা সিরিয়ান সীমান্তের কাছে পূর্বাঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত 5 জনকে হত্যা করে। কর্তৃপক্ষ বলেছে সোমবার খুব ভোরে কাতে তিন বোমাবাজ বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় 15 জন আহত হয়। মারাত্মক ওই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। চরমপন্থীরা লেবাননের ওপর বারবার প্রতিবেশী দেশ সিরিয়ায় চলমান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণ চালিয়েছে। ইসরায়েল ও তুরস্ক 6 বছর ধরে চলা বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার রোমে বলেছেন গাজা ভূখণ্ডে নৌ নিরাপত্তা অবরোধ বজায় থাকবে, কিন্তু ইসরায়েলি বন্দরের মাধ্যমে মানবিক সাহায্য গাজায় পৌঁছবে। ওই ঘোষণার আগে ইসরায়েলি নেতা রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে রোমে সাক্ষাৎ করেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদিরেম সোমবার আঙ্কারায় বলেছেন চুক্তিটি মোটামুটি অবরোধ তুলে নিচ্ছে।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সোমবার বাংলাদেশের মন্ত্রিসভা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ঋণের চুক্তিপত্র চূড়ান্ত করেছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরু।
চুক্তি অনুযায়ী 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মোট খরচ হবে $1,265 কোটি বা প্রায় 1,00,000 কোটি টাকা। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ হিসেবে দেবে $1,138 কোটি। 30 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের বলেন
এনার্জি প্ল্যান্ট
কর্মকর্তারা জানিয়েছেন এই জুলাই মাসেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয় চূড়ান্ত হয়। উল্লেখ্য, এই বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি পুরো দেখভাল করবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ সংস্থা রোসাটম। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে শনিবার জম্মু কাশ্মীরে ঢুকে 8 জন CRPF জওয়ানকে মেরেছে লস্কর জঙ্গিরা এবং ওই একই দিনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ শহীদ। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গত শনিবার জম্মু কাশ্মীরে ঢুকে 8 জন CRPF জওয়ানকে মেরে ফেলেছে লস্কর জঙ্গিরা বলে খবর এবং ওই একই দিনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ শহীদ। আর তারই পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা মন্ত্রী কিরণ রিজ্জু। পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের প্রতিনিধি দলকে সেখানে পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলে খবর। জঙ্গি হামলায় 8 CRPF জওয়ানের মৃত্যুর পর এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাকিস্তানের উদ্দেশ্যে কড়া ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন সীমান্তের উপর থেকে আক্রমণ করা হলে তার পাল্টা জবাবও দেওয়া হবে, সন্ত্রাস পরাজিত হবে, জঙ্গি দমনে আমরা সফল হবই। তিনি আরো বলেন অল্প সময়ের মধ্যে CRPF জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। কনভয় হামলার পরও 2 জন জঙ্গিকে খতম করতে পেরেছেন তারা। নিহত 8 জওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের এক বিদ্রোহী গ্রুপ বলেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যে আন্তর্জাতিক সেনারা আছে তাদের উপস্থিতির বিষয়ে মতপার্থক্যের ফলে সরকারের সঙ্গে শান্তি আলোচনা এখন অচল অবস্থায় রয়েছে। পলাতক সাবেক যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ারের নেতৃত্বে হেজবে ইসলামী HIA উপদল আফগান মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা একপাক্ষিকভাবে শান্তি আলোচনার কিছু শর্ত পরিবর্তন করেছে। এর আগে দুপক্ষ কয়েক সপ্তাহ ধরে জোরালো আলোচনার পর একটা চুক্তি প্রণয়ন করেন। ডেইলি শাহাদাত পত্রিকায় এক প্রতিবেদনে HIA অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আফগান সরকার প্রাথমিক চুক্তিতে আফগানিস্তানে বিদেশি সেনাদের ভবিষ্যৎ বিষয়ে যেসব শর্ত আছে তা পরিবর্তন করেছে। স্পেনের অস্থায়ী প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন তাঁর পিপলস পার্টি রবিবার পুনরায় অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে যেহেতু অধিকাংশ ভোট পেয়েছে শাসন করার অধিকার তারা পেয়েছে। পিপলস পার্টি 137 আসনে জয়লাভ করেছে। এই সংখ্যা হচ্ছে গত নির্বাচনের চাইতে 14টি আসন বেশি, কিন্তু তবুও তারা 350 সদস্যের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যে 176 আসনের প্রয়োজন তা পায়নি। রবিবার রাহয় বলেন আমরা শাসনের অধিকার দাবি করি, বিশেষ করে আমরা যেহেতু নির্বাচনে জয়লাভ করেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে পুরো জনগোষ্ঠীর জন্য কাজ করা। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের নিরাপত্তা এবং নেটো ও ব্রিটেনের শরিকানা সম্পর্ক, এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন পিস অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের প্রধান জেনারেল মুনিরুজ্জামান। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলছেন সরকার কবিরউদ্দিন।
নর্থ সি অন্তর্গত ছোট্ট দ্বীপ রাষ্ট্র ব্রিটেন একদা যেভাবে রুখে দাঁড়িয়েছিল নাৎসি আগ্রাসনের মুখে, দশকের পর দশক সোভিয়েট বলয়ের বিপরীতে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গ দিয়েছিল যুক্তরাষ্ট্রের নেটো শরিক হিসেবে মহাবলী এই দেশটি, জলবায়ু ইস্যুতে অভিবাসনের প্রশ্নে যে ভূমিকার কারণে হয়ে উঠেছিল দেশটি যুক্তরাজ্য, এখন এই ব্রেক্সিট ভোটের পর সেই গ্রেট ব্রিটেন কতখানি কার্যকরভাবে নিরাপত্তা প্লেয়ার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হবে ইউরোপে?
ব্রেক্সিটের কারণে যে ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে তার কারণে বিভিন্ন দিকে নতুন করে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে ব্রিটেনকে। প্রথমত আমি বলতে চাচ্ছি যে গ্রেট ব্রিটেন থাকবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে, এই কারণে যে যদি স্কটল্যান্ড তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আয়ারল্যান্ডের সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে শুরু করে তাহলে দেখা যাবে যে গ্রেট ব্রিটেন ছোট্ট একটা আয়ারল্যান্ডে পরিণত হবে। সেই কারণে গ্রেট ব্রিটেন ন্যাটো মহাজোটের ভিতরে যে ধরনের বলিষ্ঠ ভূমিকা রাখতে সম্ভব হয়েছে সেই ভূমিকা রাখা কতটুকু সম্ভব হবে সে নিয়ে অনেকে আর সন্দিহান হয়ে আসছে না, আমি সেভাবে একইভাবে মত প্রকাশ করছি। এখানে দেখতে হবে যে বিভিন্ন ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, জলবায়ু পরিবর্তনের নীতির ব্যাপারে এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে ধরনের বলিষ্ঠ ভূমিকা ব্রিটেন এতদিন রাখতে পেরেছিল সেখানে বড় ধরনের একটা হুমকির মুখে পড়বে, এই কারণে যে বর্তমানে ব্রিটেনের আভ্যন্তরীণ যে রাজনীতির যে টালটলমান পরিস্থিতি চলছে সেখানে যে ধরনের লিডারশিপের যে ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে, রাজনীতির ভিতরে যে ধরনের টানাপোড়ন চলছে সেসব কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটেন কতটুকু বলিষ্ঠ পদচারণা করতে পারবে সে ব্যাপারে বড় ধরনের সন্দেহ দেখা দিচ্ছে। সবইভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে ব্রিটেন যে ধরনের নিরাপত্তা সহযোগী হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন কাজ করে এসছে সেটা হয়তো তাদের জন্য অদূর ভবিষ্যতে করা সম্ভব নাও হতে পারে।
আপনি এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ব্রেক্সিট পরবর্তী পটভূমিতে ব্রিটেনের যে অবস্থানের কথা ব্যাখ্যা করলেন, তার প্রেক্ষিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই পরিবর্তন ইউরোপে নেটোর অবস্থানে কতখানি বা আদৌ কোনো রদবদল ঘটাবে কিনা?
ব্রেক্সিটের সাথে যদিও নেটোর কোনো সরাসরি কোনো যোগাযোগ নাই, তবে প্রত্যক্ষভাবে যদি এর উপরে কোনো ধরনের চাপ নাও আসে পরোক্ষভাবে অবশ্যই আসবে, এই কারণে যে নেটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রসমূহের ভিতরে ব্রিটেনের একটি বড় ধরনের স্থান ছিল। যেহেতু ব্রিটেনের সেই শক্তি যদি তারা ধরে রাখতে না পারে, বিশেষ করে তাদের রাজনৈতিক এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতার ব্যাপারে যদি তারা নতুন কোন চাপের মুখে পড়ে যেমনটি আশা করা যাচ্ছে, তাহলে সেখানে তাদের যে ভূমিকা থাকার কথা ছিল নেটো জোটের ভিতরে সেই ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটেনের বড় ধরনের অসুবিধা হবে এবং সেই ভূমিকা হয়তো তারা রাখতে নাও পারতে পারে। সেখানে দেখা যাবে যে নেটো অন্তর্ভুক্ত সদস্য দেশগুলোর ভিতরে যে ধরনের একটা বলিষ্ঠ ভূমিকা ব্রিটেন রেখে আসছিল সেখানে একটা চাপ সৃষ্টি হবে, তার কারণে নেটোর উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আমি বলতে চাচ্ছি যে যদিও প্রত্যক্ষভাবে কোনো নেটোর সাথে এটা কোনোভাবে জড়িত নয়, তবুও যেহেতু গ্রেট ব্রিটেন একটি বড় অংশীদারিত্ব ভূমিকায় ছিল জোটের ভিতরে, তারা যদি দুর্বল হয়ে যায় তাহলে নেটোর ভিতরে এক ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা আছে।
ব্রেক্সিট ভোট যে বর্ণবাদের উদ্ভব ঘটাবে বা ঘটাচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন, তার কারণে সামগ্রিকভাবে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া প্রয়োজন বলে নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে আপনি মনে করেন?
প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রেট ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশেও এমনকি যুক্তরাষ্ট্রের ভিতরে এক ধরনের নিউ ন্যাশনালিজম দেখা দিয়েছে, যেটা আমরা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ট্রাম্পের কথাবলির ভিতরে দেখতে পাচ্ছি। সে ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ট্রাম্প ইউরোপেও জন্ম নিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে যেখানে বিভিন্ন ধরনের পলিসি ছিল যে যেখানে এক ধরনের উদার মানব মনোভাব নিয়ে তারা কাজ করে আসছিল, যেটাই তাদের বড় শক্তি হিসেবে এতদিন পরিচালিত হচ্ছিল, সেগুলো বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। গ্রেট ব্রিটেনে দেখা যাচ্ছে যে ধরনের পরিবর্তন এসেছে, যে বর্ণবাদের উপরে যে ধরনের নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে, বা যে উদ্বাস্তুদের ব্যাপারে তারা যে ধরনের সংকীর্ণ মনোভাবে নিয়ে তারা এগোচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয় নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার আশঙ্কা আমরা করছি, এবং এটা কোনো সময় কোনো ভালো দিকে যে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারছি না, বরং দেখা যাচ্ছে যে এর থেকে যে নেতিবাচক দিকগুলো আসতে পারে সেগুলোর প্রভাবে এসব রাষ্ট্রের ভিতরে বড় ধরনের একটা নেতিবাচক পরিবর্তন আসতে পারে।
নিরাপত্তা বিশ্লেষক জেনারেল মনিরুজ্জামান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বুধবার 29 জুন হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ, প্রভাব ও প্রতিক্রিয়া। এ বিষয়ে টেলিফোন করে, ইমেইলে কিংবা ফেসবুক ফ্যান পেজে, ভিওএ বাংলার ফেসবুক ফ্যান পেজেও আপনারা প্রশ্ন, মন্তব্য এবং আপনাদের ফোন নম্বর পাঠাতে পারেন। এবার রয়েছে খেলাধুলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
খেলার খবরের প্রথমেই রয়েছে ফুটবলের খবর। কোপা আমেরিকা ফুটবল আসরের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল চিলে। গতবার দেশের মাটিতে এই আর্জেন্টিনাকেই টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় প্রথম শিরোপা জিতেছিল তারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে গোল করতে পারেনি চিলে, তবে পরের 4টি শট জালে পাঠিয়ে দিল চিলে। আর্জেন্টিনার পক্ষে টাইব্রেকারে গোল করতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন। তিনি বললেন, ড্রেসিং রুমে তার মনে হচ্ছিল জাতীয় দলে তার খেলা শেষ, চ্যাম্পিয়ন হতে না পারার কারণে তিনি দুঃখ প্রকাশ করলেন। তিনি বলেছেন, আমি আর্জেন্টিনার জন্য শিরোপা জিততে জোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। 2014 সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর গত বছরের কোপা আমেরিকার ফাইনালে চিলের কাছে টাইব্রেকারে আবার পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। টানা তৃতীয় ফাইনালেও ফল একই। ক্যারিয়ারের শুরুর দিকে 2007 সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকার ফাইনালেও পরাজিত দলে ছিলেন মেসি। তিনি বললেন, আমি এখন অনেক ক্লান্ত, ফাইনালে হার দেখে আমি খুবই ব্যথিত। মেসির অবসর নেবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন অনেকেই। লিওনেল মেসি গত এক দশকের বেশি সময় ধরে সারা পৃথিবীর ফুটবল প্রেমিকদের মাতিয়ে রেখেছেন। তিনি যদি সত্যি সত্যি খেলা থেকে অবসর নেন, তাহলে ফুটবলের জন্য এটি হবে একটি অধ্যায়ের সমাপ্তি। অসাধারণ ফুটবল উপহার দেবার জন্যে তিনি বারংবার ইউরোপের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। লিওনেল মেসির জন্য রইল আমাদের শুভকামনা। এবারে ক্রিকেটের একটি খবর। ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ব্রিজটাউনে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল এবং সে খেলায় অস্ট্রেলিয়া 58 রানে জয়ী হল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 270 রান করে 50 ওভারে 9 উইকেটে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 212 রানে 45 ওভার 4 বলে অল আউট হয়ে যায়। এর ফলে শিরোপা জিতল অস্ট্রেলিয়া। এই ছিল খেলার খবর।
এখন শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
35 বছর আগে প্রথমবারের মতো নতুন এক মরণঘাতী রোগ, যা আজ HIV/AIDS নামে পরিচিত, খবরে প্রথম প্রকাশিত হবার পর এই রোগ নিরাময় চিকিৎসক সম্প্রদায় ব্যাপক সফলতা পেয়েছেন। 1980-এর দশকে HIV/AIDS ধরা পড়লে তা হতো মৃত্যুদণ্ডের সামিল, কারণ এই রোগ নিয়ে কেউ হয়তোবা 2 বছর বেঁচে থাকতেন। আর আজ যথাযথ চিকিৎসা পেলে রোগীরা মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এত সত্ত্বেও এই রোগ নিরাময়ে অভাবনীয় অগ্রগতির পরেও আমরা কিন্তু এই অভিশাপ মোচনে এখনও সফল হইনি। তাই প্রশ্ন থেকে যায়, এই অভিশাপ থেকে মুক্তির পথ কী? যুক্তরাষ্ট্রের বিশ্বজনীন এইডস সমন্বয়কারী এবং বিশ্বজনীন হেলথ ডিপ্লোমেসি বিষয় বিশেষ প্রতিনিধি ডেবরা বার্কস বলেন, আমাদের অন্যতম বাধা হচ্ছে যে সব ধরনের জনগোষ্ঠীর কাছে সমানভাবে চিকিৎসা এখনও পৌঁছানো যায়নি।
এসব জনগণের জন্য রয়েছে সর্বোত্তম ঝুঁকি, তবু তারা চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্বব্যাপী এইচআইভি এইডস নিরাময়ের যে প্রয়াস, তা থেকে তারা আজ অনেক দূরে সরে গিয়েছেন। তিনি বলেন, ইউএন এইডস এদের বিশেষ ক্যাটাগরির জনগোষ্ঠী বলে চিহ্নিত করেছে, যেমন সমকামী পুরুষ এবং অন্যান্য পুরুষ যারা পুরুষের সঙ্গে, উভয় লিঙ্গের জনগণের সঙ্গে, দেহ ব্যবসায়ে যারা ড্রাগ নিচ্ছেন এবং বন্দীদের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়। এইডস নিরাময়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের মিটিংয়ে ভাষণ দেবার সময় রাষ্ট্রদূত বার্কস বলেন, এসব জনগোষ্ঠীর কাছে পদক্ষেপ নেবার মাধ্যমে অনতিবিলম্বে আমাদের উদ্বেগ পৌঁছে দিতে হবে, যাতে করে সুনির্দিষ্ট প্রতিবন্ধকতার কথা তাদের কাছে যে বলা হয়েছে তা নিশ্চিত করা যায়। তাই যুক্তরাষ্ট্র সরকার পেপফার নামে পরিচিত এইডস নিরাময়ে প্রেসিডেন্টের জরুরি কর্মসূচির মাধ্যমে বিশেষ জনগোষ্ঠীর বিনিয়োগ ফান্ডে $10 কোটি অনুমোদন করেছে। এই অর্থ সাহায্য নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে সফল এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবার পথ উন্মুক্ত করবে। নতুন এই অর্থ সহায়তা কার্যক্রমে যেসব সমস্যা দিয়ে আলোচিত হবে তা হচ্ছে সকল জনগণের ক্ষেত্রে মানবাধিকারের সুযোগ গ্রহণে অনীহা প্রকাশ, বৈষম্য ও হতাশার মোচন এবং তা লিপিবদ্ধ করা, সুনির্দিষ্ট এসব জনগোষ্ঠীর কাছে উন্নত সেবা প্রদান, নির্দিষ্ট জনগোষ্ঠীর অঙ্গ গ্রুপ মারফত তথ্য সংগ্রহ এবং বিশেষ জনগোষ্ঠী পরিচালিত সমাজভিত্তিক সংগঠনসমূহ যারা নীতি পরিবর্তনে বিশ্বাসী তাদের ক্ষমতা বৃদ্ধি করা এবং সরাসরি তাদের কর্মসূচির বাস্তবায়ন ঘটানো। রাষ্ট্রদূত বার্কস বলেন, এটা একেবারেই গ্রহণযোগ্য নয় যে এই বিশেষ জনগোষ্ঠী আজও গঞ্জনা, বৈষম্য এবং সহিংসতার শিকার, যা তাদেরকে উন্নত সেবা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করছে। পেপফার সংস্থা এই বিশেষ জনগোষ্ঠীর পাশে দ্ব্যর্থহীনভাবে এসে দাঁড়িয়েছে এবং আমরা তাদের স্বাস্থ্যরক্ষা এবং মানবাধিকারের বিকাশে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এবারে রয়েছে মিতালী রাশোর আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব, দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আশুরির প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন কানন রানী টিকাদার, ভিওএ ফ্যান ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, প্রতিবছর আমরা আপনাদের ক্যালেন্ডার পাই, কিন্তু এবছর অর্থাৎ 2016 সালের একটি ক্যালেন্ডারও আমরা পাইনি। আমার স্বামী বিধানচন্দ্র টিকাদারের সাথে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। ভাই কানন রানী, আপনার ঠিকানায় 2টি ক্যালেন্ডার পাঠিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন সেই কামনাই করছি, আর ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ রবিউল হক, সাধারণ সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া বেতার শ্রোতা ক্লাব, চাপাপুর, আদর্শ সদর, কুমিল্লা থেকে। লিখেছেন, বর্তমানে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের অনেক বেতারের অনুষ্ঠানই FM-এ শুনতে পাই, যেমন জাপান রেডিও এবং চায়না রেডিও ইন্টারন্যাশনাল সহ আরও অনেক। তবে সবার প্রিয় VOA বাংলা বিভাগকেও FM অনুষ্ঠান চালু করার প্রস্তাব রাখছি। ভাই রবিউল হক, অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য। আমাদের অনুষ্ঠান FM স্টেশনে প্রচার করতে পারলে আমরাও খুশি হতাম, তবে আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। এরপরের ইমেল লিখেছেন M সবুজ মাহমুদ, নির ইউনিটি DX ক্লাব, গ্রাম ও ডাক, তার্তাপাড়া, মাদারগঞ্জ, জামালপুর থেকে। আপনার দীর্ঘ ইমেলের অংশবিশেষ পড়ছি। লিখেছেন, তুমি আমার আন্তরিক প্রীতি ও আষাঢ়ের বৃষ্টি ভেজা একগুচ্ছ কদম কেয়া ফুলের শুভেচ্ছা জানবেন। বাহ, চমৎকার! আমি এবং আমাদের শ্রোতা সংঘ নিয়ের ইউনিটি DX ক্লাবের সবাই নিয়মিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছি। আপনাদের বাংলা অনুষ্ঠানের প্রচার তরঙ্গ এবং শ্রবণমানও ভালো, প্রতিটি ফিচার পর্বও চমৎকার, আর সংবাদের তো তুলনাই হয় না। আশা করি এভাবেই নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনতে পাব। সেই সঙ্গে লিখেছেন, শ্রোতা ক্লাবের জন্য কিছু অনুষ্ঠান সূচি, ক্যালেন্ডার, কলম, প্যাড এবং অন্যান্য উপহার সামগ্রী পাঠানোর অনুরোধ করেছেন। ভাই সবুজ মাহমুদ, আপনার চমৎকার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে, প্রতিটি অনুষ্ঠান আপনারা মন দিয়ে শুনছেন জেনে আমাদের খুবই ভালো লাগছে। আপনাদের ক্লাবের ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। এরপরের চিঠিটি লিখেছেন তপতী সাহা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, আমি আপনাদের একনিষ্ঠ শ্রোতা এবং প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করি। মাঝে মধ্যে অনুষ্ঠানের শ্রবণ মান ভালো হয় না, এদিকে দৃষ্টি দিলে খুশি হব। আমার ঠিকানায় ক্যালেন্ডার পাঠাবেন। তপতী সাহা, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শুনছেন জেনে ভালো লাগছে, তবে রেডিওতে অনুষ্ঠান শুনতে অসুবিধা হলে আপনারা কিন্তু অনলাইনে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের ঠিকানা VOA বাংলা। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা আমাদের কাছে ডাকযোগে, ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন। সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
সোমবার ব্রিটেনের সংকট আরও বৃদ্ধি পায়। ওদিকে ব্রিটিশ ইইউর কর্মকর্তারা ব্রিটিশ ভোটাররা যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে তা মোকাবেলা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের সিদ্ধান্তের ফলে অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের পরিস্থিতির কখনো এত অবনতি হয়নি। সোমবার শেয়ার বাজার খোলার আগে অর্থনৈতিক ডামাডোল এড়ানোর জন্য ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অর্সবর্ন খুব ভোরে এক বিবৃতি দেন যে ব্রিটিশ অর্থনীতি মূলত বলিষ্ঠ এবং ব্রিটেনে সবকিছুই চালু রয়েছে। সোমবার ভোরে ইউরোপে শেয়ার বাজার সূচক কমে যায়, তবে তা শুক্রবারের মতো নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লন্ডনে পৌঁছে গেছেন। তিনি ব্রিটেনের প্রতি সমর্থন প্রকাশ করবেন এবং বিভাজনে মধ্যস্থতা করবেন। লেবানিজ কর্মকর্তারা বলেছেন আত্মঘাতী বোমা আক্রমণকারীরা সিরিয়ান সীমান্তের কাছে পূর্বাঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত 5 জনকে হত্যা করে। কর্তৃপক্ষ বলেছে সোমবার খুব ভোরে কাতে তিন বোমাবাজ বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় 15 জন আহত হয়। মারাত্মক ওই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। চরমপন্থীরা লেবাননের ওপর বারবার প্রতিবেশীদের সিরিয়া চলমান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণ চালিয়েছে। ইসরায়েল ও তুরস্ক 6 বছর ধরে চলা বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার রোমে বলেছেন গাজা ভূখণ্ডে নৌ নিরাপত্তা অবরোধ বজায় থাকবে, কিন্তু ইসরায়েলি বন্দরের মাধ্যমে মানবিক সাহায্য গাজায় পৌঁছবে। ওই ঘোষণার আগে ইসরায়েলি নেতা রবিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে রোমে সাক্ষাৎ করেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলদেরেম সোমবার আঙ্কারায় বলেছেন চুক্তিটি মোটামুটি অবরোধ তুলে নিচ্ছে। বাংলাদেশে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে সোমবার ভোরে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার প্রতিবেদনে।
বন্দর নগরী চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার ভোর 6:27 এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.7। ভূমিকম্পের উৎপত্তির স্থল ছিল বাংলাদেশের পাহাড়ি জেলা খাগড়াছড়ির মানিকছড়ি থেকে 21 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং রাজধানী ঢাকা থেকে 197 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে। উৎপত্তির স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে যানমালের ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের এক বিদ্রোহী গ্রুপ বলেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যে আন্তর্জাতিক সেনারা আছে তাদের উপস্থিতির বিষয়ে মতপার্থক্যের ফলে সরকারের সঙ্গে শান্তি আলোচনা এখন অচল অবস্থায় রয়েছে। পলাতক সাবেক যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বে হেজবে ইসলামী HIA উপদল আফগান মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা একপাক্ষিকভাবে শান্তি আলোচনার কিছু শর্ত পরিবর্তন করেছে। ডেইলি শাহাদাত পত্রিকা এক প্রতিবেদনে HIA অভিযোগ করে যে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আফগান সরকার প্রাথমিক চুক্তিতে আফগানিস্তানে বিদেশি সেনাদের ভবিষ্যৎ বিষয়ে যেসব শর্ত আছে তা পরিবর্তন করেছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.